ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর 12টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি আমি রোকেয়া হায়দার, শ্রোতাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাচ্ছি আজকের অধিবেশনে। আজকে আমাদের অনুষ্ঠান আপনারা যেমন জানেন আধ ঘন্টার, এবং ফেসবুক লাইভ এখন প্রচারিত হচ্ছে না। কোভিড প্যান্ডেমিক এর কারণে আমরা ঘর থেকে অনুষ্ঠান প্রচার করছি, এবং সেই জন্য স্টুডিও ফিরে না যাওয়া পর্যন্ত ফেসবুক লাইভ প্রচার করা আমাদের জন্য সম্ভব হচ্ছে না, আমরা দুঃখিত। তাহলে আসুন আজকে আমরা অনুষ্ঠান শুরু করি। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন,
মিয়ানমারে আরাকানে হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ সহ মানবতা বিরোধী অপরাধের প্রতিবাদ জানিয়েছে রাখাইন কমিউনিটি অব বাংলাদেশ। রোববার ঢাকার শাহবাগ এলাকায় এক মানববন্ধনের আয়োজন করে রাখাইন কমিউনিটি। বাংলাদেশের বিভিন্ন জেলায় বসবাসকারী রাখাইন সম্প্রদায়ের লোকজন এতে অংশ নেন। মানববন্ধনে বলা হয়, আরাকানে মিয়ানমার সেনাবাহিনী তাণ্ডব অব্যাহত রেখেছে। ইতিমধ্যেই 300+ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, প্রায় 600+ মানুষ আহত হয়েছেন। এখানেই শেষ নয়, ওরা ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে, প্রায় 2,50,000 মানুষ উদ্বাস্ত হয়ে গেছেন। মিয়ানমার বাহিনী এখন সুকৌশলে এবং পরিকল্পিতভাবে গ্রামে গঞ্জে নির্যাতন, ধর্ষণ ও অগ্নিসংযোগ চালিয়ে যাচ্ছে। বাংলাদেশে অবস্থানরত রাখাইন সম্প্রদায়ের নেতা কেইং সমাবেশে বলেন, মিয়ানমার সরকার রাখাইন নাগরিকদের সঙ্গে নিষ্ঠুর আচরণ করছে, তারা আন্তর্জাতিক সংস্থাগুলোকে ঢুকতে দিচ্ছে না, এর ফলে খাদ্য ও চিকিৎসা সংকট তীব্র হয়েছে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি খুবই নাজুক, সেনাবাহিনী হত্যা, ধর্ষণ, লুট, অগ্নিসংযোগ করেই দমেনি, তারা জাহাজ থেকে ভারী বোমা নিক্ষেপ করছে, জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করছে, যা কিনা আন্তর্জাতিক আইনে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধ অপরাধের সামিল। এই সমাবেশে যোগ দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। তিনি বলেন, মিয়ানমার বাহিনী গণহত্যার প্রতিবাদে বিশ্ব সোচ্চার, তারা রাখাইনে মানবতা বিরোধী অপরাধের বিচার দাবি করছে। ওদিকে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎকারে রাষ্ট্রদূত এই উদ্বেগ প্রকাশ করেন। এ সময় ডক্টর মোমেন প্রত্যাবাসনে চীনের সহযোগিতা কামনা করে বলেন, যদি এই প্রক্রিয়া বিলম্বিত হয় তাহলে এই অঞ্চলে নিরাপত্তা সংকট দেখা দেবে। কিছু রোহিঙ্গা ইতিমধ্যে মাদক পাচারের সঙ্গে জড়িয়ে পড়েছে, সম্প্রতি দুদল রোহিঙ্গা সংঘর্ষে 8 জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের সেনা সমাবেশের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা সত্যি উদ্বেগের বিষয়। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশঙ্কা, করোনা ভাইরাসের প্রকোপ আবারও বাড়তে পারে, তাই পরিস্থিতি সামাল দিতে হলে দরকার প্রচুর টাকার, এই জন্য এখন থেকে আর অপ্রয়োজনীয় কোনো খরচ নয়। ঢাকা এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আমাদেরকে সতর্ক থাকতে হবে, দ্বিতীয় ঢেউ শুরু হলে মানুষকে আবার সহযোগিতা করতে হবে, চিকিৎসা, ওষুধ সবই লাগবে, সেদিকে লক্ষ্য রেখে আমাদেরকে মিতব্যয়ী হতে হবে। ওদিকে করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় আরও 24 জনের মৃত্যু হয়েছে, নতুন রোগী শনাক্ত হয়েছেন 1,193 জন। স্বাস্থ্য বুলেটিনে বলা হয়েছে, বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও 1,495 জন রোগী সুস্থ হয়েছেন, এতে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 2,93,860 জন। বাংলাদেশে প্রথম রোগী শনাক্ত হয়েছিল গত 8ই মার্চ। শরণার্থীর দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন 16তম। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
কলকাতা থেকে পরমাশিস ঘোষের প্রতিবেদনে তিনি বলেছেন,
দুর্গাপুজো যত এগিয়ে আসছে পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ ততই যেন পাল্লা দিয়ে বাড়ছে। রাজ্যে ফের একদিনে করোনায় আক্রান্ত 3,500-এরও বেশি মানুষ। গত 24 ঘন্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 3,591 জন। এর ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2,91,194 জন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের দেওয়া সরকারি বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় রাজ্যের সব জেলাতেই বেড়েছে সংক্রমণ। তবে সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা, সেখানে গত একদিনে নতুন করে আরও 783 জন মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। অন্যদিকে তারপরেই দ্বিতীয় স্থানে রয়েছে রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলা। উত্তর চব্বিশ পরগনায় গত 24 ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 756 জন। আক্রান্তের পাশাপাশি বেড়েছে রাজ্যের মৃতের সংখ্যাও। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন আরও ৬২ জন, ফলে মৃত বেড়ে মোট হয়েছে ৫৫৬৩ জন। রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে সক্রিয় আক্রান্তের সংখ্যা ২৯,793 জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘন্টায় বেড়েছে ৪৯৭ জন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আপনি কি ভয়েস অফ আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। এনটিভিতে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান।
ঢাকা থেকে শোনাচ্ছেন বিস্তারিত নাসরিন হুদা বিথি।
আজ আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। পৃথিবী জুড়ে নারী পুরুষ বৈষম্য দূরের লক্ষ্যে ২০১২ সালের ১১ অক্টোবর প্রথম এই দিবসটি পালিত হয়। জাতিসংঘের সদস্য দেশগুলো এই দিবসটি পালন করে থাকে। বিশেষ এই দিবসটির মূল লক্ষ্য মেয়েদের শিক্ষার অধিকার, চিকিৎসা সুবিধা, বৈষম্য থেকে সুরক্ষা ও বাল্যবিবাহের বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালন। বাংলাদেশে দিবসটি এবছরের প্রতিপাদ্য আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার। কন্যা শিশুদের সার্বিক সুরক্ষা ও উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজ ও পরিবারকে এগিয়ে আসার পরামর্শ মানবাধিকার কর্মীদের।
সবচেয়ে বেশি দরকার হচ্ছে চিন্তার ক্ষেত্রে, মননের ক্ষেত্রে একদম পুরো পরিবর্তন আনা গোটা সমাজে। এটা শুধু আমরা মেয়েদের, আমাদের কন্যা শিশুদের চিন্তার ক্ষেত্রে পরিবর্তন আনলেই হবে না, গোটা সমাজ মেয়েদেরকে যেন সমানভাবে দেখে এই চেতনাটা সবচেয়ে বেশি প্রয়োজন সব জায়গায়।
ধর্মীয়ভাবেও কন্যা সর্বোপরি নারীকে দেয়া হয়েছে বিশেষ মর্যাদা।
অনেক সুন্দর হচ্ছে
ইসলামে কন্যাদের ব্যাপারে যত কথা বলা হয়েছে ছেলেদের ব্যাপারে অত কথা বলা হয়নি। সুতরাং কন্যা ছাড়া মানবীয় সভ্যতার ক্রমধারা এটা অসম্ভব। কাজে ইসলাম যতখানি গুরুত্ব দিয়েছে সেই গুরুত্ব যদি আমরা দিতাম আজকে আমাদের সমাজে এই অবস্থা হতো না।
তরুণ প্রজন্ম চাইছে সমতার ভিত্তিতে এগিয়ে যেতে।
আমাদের শিক্ষার হার বাড়ছে কিন্তু সেটা কাগজে কলমে, আমাদের মানসিকতার দিক থেকে আমাদের এখনো পরিবর্তন হয়নি। আমরা এখনো মেয়েকে মেয়ে ভাবি, ছেলেকে ছেলে ভাবি।
নারীরা হলো গিয়ে সুরক্ষিত না, যার মূলত কথা হলো এটাই যে আমাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে। আমাদেরকে দেখতে হবে যে নারী পুরুষ আমরা সমান।
নারী পুরুষ ভেদাভেদ নয়, কন্যা শিশুর উন্নয়ন ও মানসিক বিকাশে হতে হবে সবাইকে আরো আন্তরিক। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আজকের অনুষ্ঠানে সরকার কবিরউদ্দিন একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন তৈরি করেছেন, আসুন শোনা যাক।
আমাদের আজকের রবিবাসরীয় ম্যাগাজিন অনুষ্ঠান পটোমাক থেকে পদ্মা গঙ্গার অধিবেশনে আমাদের আজকের অতিথি আমাদের এক সময়কার অত্যন্ত প্রিয় সহকর্মী স্বনাম ধন্য কবির সুমন। সুমন কেমন আছেন?
ভালো আছি, আপনি ভালো আছেন তো?
আছি ভালোই।
কতদিন পর কথা হচ্ছে বলুন।
অনেক অনেক দিন পরে কথা হচ্ছে, খুব ভালো লাগছে, মনে পড়ছে সেই দিনগুলোর কথা। একসঙ্গে রাতের অধিবেশন শেষ করে একসঙ্গে বাড়ি ফিরতাম, আপনার গান শুনতাম, কবিতা শুনতাম, গল্প করতাম। তো এখন কি করছেন?
এখন আমি আমি পুরোদস্তুর আমি তো সঙ্গীত করি এবং একটা পত্রিকাতে আমি একটা লেখা পাক্ষিক একটা বলতে পারেন যাকে বলে যে ক্রনিকল লিখছি, বুঝতে পেরেছেন? সময়ের জীবনী, দেখুন উপমহাদেশের নটি দশটি ভাষায় খেয়াল গান গাওয়া হয়। খেয়াল এটা মোহাম্মদ শাহ রঙ্গিলার দরবারে
অষ্টাদশ শতাব্দীর শেষ দিকটাতে এই আঙ্গিকটি জন্ম নিয়েছিল। সম্রাট মোহাম্মদ শাহ রঙ্গিরা, সে তখন ধ্রুপদ ছিল, ধ্রুপদটা এত হেভি লাগতো লোকের, আর কোর্টে রাজদরবারে ভাল লাগতো না, লোক হলো না, একটু কল্পনার আশ্রয় নেওয়া যাক, প্রেম আসুক। তা খেয়াল কথাটা আরবি এবং ফার্সিতে মানে কল্পনা, কাজে এই খেয়াল থেকে খেয়াল এবং খেয়াল তারপরে বাংলায় খেয়াল। এখন এই এই খেয়ালটা একটা আঙ্গিক, তাতে একটা গান থাকে, সেই গানটার উপরে নানা রকম অলঙ্করণ করা হয়, তাতে তান সারগাম বিস্তার কথাটাকে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে বিনিয়ে, এইটা দশ এগারোটা ভাষায় হয়। বাংলাতেও এক সময় হতো, হয়েছিল, চেষ্টা হয়েছিল, কিন্তু কেন জানি না বাঙালিরা এটার বিশেষ অনুশীলন করেননি। এবং বাংলাদেশে যেমন মরহুম আজাদ রহমান, প্রয়াত আজাদ রহমান, তিনি বাংলা খেয়ালের জন্য অনেক চেষ্টা করেছেন বাংলাদেশে, কিন্তু আর কেউ তার কারোর নাম তেমন পাওয়া যায় না। আমাদের এই পশ্চিমবঙ্গে ছিলেন আচার্য সত্য কিঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিষ্ণুপুর ঘরানার, তিনি অনেক চেষ্টা করেছিলেন, এবং তিনি তেলে ঘুরে একদিন মানে রেগে মেগে উনি আকাশবাণী কলকাতার খেয়াল শিল্পী ছিলেন, উনি খেয়ালটা হিন্দিতে না গিয়ে বাংলাতে গিয়েছিলেন, বুঝতে পেরেছেন, হইচই পড়ে গিয়েছিল। এবং তারপর কিন্তু মানে আকাশবাণী কলকাতার লোকেরা বলেন, মানে কর্মকর্তারা বলেন, একই মশাই বাংলাতে গায়ে বাংলাতে খেয়াল হয় না, মানে আলবাত হয়, এই করে তর্কাতর্কি। তারপর সেই সময় তিনি আকাশবাণীর মানে আকাশবাণীর না ভারতের কেন্দ্রীয় সরকারের যিনি বেতার ও তথ্যমন্ত্রী ছিলেন, চমৎকার মানুষ, তার নাম কেশকার সাহেব, কলকাতায় এসে একটা কাজে তাকে সাংবাদিকদের সময় চেপে ধরেন, তিনি বলেন কে বলেছে বাংলায় হয় না, কে বলেছে বাংলায় হয় না, আমাদের প্রতিটি ভাষায় খেয়াল হতে হবে, নয়তো ছড়াবি কি করে। ফলে তিনি একটা চমৎকার একটা সম্মতি দিয়ে যান খুব। কিন্তু দুঃখের বিষয়, আচার্য সত্য কিঙ্কর বেশি দিন বাঁচেননি, এবং হয়তো বুঝলেন সর্বভারতীয় বাজার পাওয়া যাবে না, এই চিন্তা থেকে বাঙালিরা হয়তো খেয়ালটা তাদের ভাষায় গাননি। কিন্তু দেখুন, আপনি যদি আজকে পাকিস্তানের দিকে তাকান, তাকাচ্ছেন ভারত আর পাকিস্তান, পাকিস্তানে পাঞ্জাবি, মুলতানি, এই দুটি ভাষায় এবং উর্দু, তিন, অর্থাৎ ওরা বলেন উর্দু, আমরা ভারতে বলি হিন্দুস্তানি, এই তিনটি ভাষায় কিন্তু খেয়াল হচ্ছে। আচ্ছা, ভারতে আমরা একই হিন্দি উর্দু, হিন্দির মধ্যে আবার ব্রজবুলি, ঠেঠ, আচ্ছা ওদিকে পাঞ্জাবি, আচ্ছা ওদিকে মারাঠি, গুজরাটি, এত, আচ্ছা বি মানে পার্সিয়ানের একটা
আপনার কাছ থেকে একটুখানি গান শুনতে চাই, খালি গলায় হলেও।
হঠাৎ করে এটা গান খালি গলায় তো, আপনি যদি এটা পেইন্টার কে বলেন, এটা ছবি এঁকে দেবেন, সে তো পেইন্ট করবে না, আমি এখানে বসে আছি, তা কথার কথা, কথার কথা ধরুন, যে ধরুন হঠাৎ মনে পড়ছে আমার একটা গান, তাই গিয়ে দিচ্ছি। পুরানো সে দিনের কথা ভুলবি কি রে, হায় সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়, আয় আরেকটি বার আয় রে সখা প্রাণের বাঘে আয় মোরা সুখের দুঃখের কথা কবু প্রাণ জুড়াবে তাই, মোরা ভোরের বেলায় ফুল তুলেছি দুলেছি দোলাই, বাজে বাসি গান পুকুলের তলায়, হায় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেন কি কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়,
আমার মনে পড়ে যে আপনি ভয়েস অফ আমেরিকাতে থাকার সময় আমাদের বাংলা বিভাগের সবাইকে নিয়ে একটা সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছিলেন, তারপরে মনে আছে না? তারপরে এখান থেকে চলে যাবো, হ্যাঁ রোকেয়া ছিলেন, দিলারা ছিলেন, মাসুমা ছিলেন, নাজমা ছিলেন, তো ইশতিয়াক ভাই ছিলেন তখন, এবং আপনি এখান থেকে চলে যাবার আব্দুল্লাল ফারুক ছিলেন, জি, আপনি এখান থেকে চলে যাবার আগের রাতে মাসুমার বাড়িতে একটা আয়োজন হয়েছিল আপনার সম্বর্ধনা অনুষ্ঠান, আপনার আপনাকে বিদায় জানানোর জন্য, এবং প্রায় সারা রাত আপনি গান গেয়েছিলেন, মনে আছে?
এইটা আমার মনে পড়ছে না।
আচ্ছা,
এইটা মনে পড়ছে না, একটাই মনে পড়ছে, ইকবাল সাহেব, ইকবাল সাহেব তো আশা করি, আমি জানি না ইকবাল সাহেবের আমাকে মনে আছে কিনা।
ইকবাল, ইকবাল ভাই খুবই অসুস্থ, আপনি জানেন কিনা জানি না, বেশ বেশ অসুস্থ।
আমি, আমার মনে আছে, আমি একটা গান আছে না, আমি এত যে তোমায় ভালোবেসেছি, ইকবাল সাহেব তো আমাদের স্ক্রিপ্ট দিতেন খালি খালি ট্রান্সলেট করার জন্য, তখন এইটা মনে পড়ে যাচ্ছে, উনি সামনে ছিলেন, আমি তখন, আমি এত যে তোমায় স্ক্রিপ্ট দিয়ে, উনি হই হই করে হাসছিলেন, তবু মনে হয় যেন কিছু নয়, কেন আরো স্ক্রিপ্ট দিয়ে যেতে।
তারপরে আমার মনে আছে,
বলছি খুবই
বলুন,
আমেরিকাকে আমি খুব মিস করি, জানেন, আমেরিকা যে আমায় কি দিয়েছে, এই যে, এই যে আমি কলকাতায় ফিরলাম বাংলা গানের জন্য ফিরেছি, না তো ফিরতাম না, আমায় কিন্তু, আমার যারা আমেরিকার মেন্টর ছিলেন, তার ভয়েস অফ আমেরিকার কেউ না, মা অ্যাঞ্জেলো, প্রত্যেকে নাম চমস্কি, এদের সঙ্গে আমার আলাপ হয়েছিল, এবং আমি যে বই লিখেছিলাম দি আদার আমেরিকা, বইটা 27 বছর লেগেছে প্রকাশ করতে, আমার মায়া অ্যাঞ্জেলো স্বয়ং বলেছিলেন এই বইটা আমায়, আমাদের দাও, আমায় দাও, আমার প্রকাশ করবে, এ বই আমেরিকাতেও কেউ করেনি। তা এইবারে শুনুন, ওরা কিন্তু প্রত্যেকে বলছেন, সুমন তুমি যেও না ওখানে, তুমি 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 ভারতের লোক না, তুমি আমেরিকানও না, ইউ আর ইউ, এবং এই যে সাহসটা আমায় আমেরিকা দিয়েছিল, সেটা আমি ভয়েস অফ আমেরিকা আর আমেরিকা দুটো আমেরিকা আছে জানেন তো, ভয়েস অফ আমেরিকা না গেলে আমেরিকাকে দেখা হতো না, তেমনি আপনাদের মতো সুন্দর মানুষদের সঙ্গেও তো আলাপ হতো না, এটা না বিশেষ করে আমার কাছে, আমার খুব মাঝে মাঝে মনে হয় কি, যে আমি না আমেরিকার সঙ্গে কোথাও একটা বিশ্বাসঘাতকতা করেছি, আমাকে বিশ্বাস করুন, আমার প্রত্যেক চোখে আমার জল এসে গেছে, বুঝতে পেরেছেন, আমি বুড়ো হয়ে গেছি,
আমরা সবাই বুড়ো হয়েছি,
হ্যাঁ বিশ্বাস করুন, আমি এখন মনে হয় যে আমার মৃত্যুর আগে যেন একবার, ইনশাল্লাহ যেন একবার, আমি শুধু আমেরিকার এই গরমকালের আকাশটা, টয়লাইট দেখার জন্য একবার যেন আমেরিকায় যেতে পারি, কবি
জি ইনশাল্লাহ,
আমার মাঝে মাঝে মনে হয় আমি না বিশ্বাসঘাতকতা করেছি, আপনি জানেন কারা আমাকে, আমি প্রত্যেকে এটা, এটা ভয়েস অফ আমেরিকা কেউ জানতো না, জানবেই বা কেন, ফারুক একটু জানতো, এটা তো প্রাইভেট একটা ব্যাপার, আমি দ্য আদার আমেরিকা নামে একটা বই কম্পাইল করেছিলাম, সেটা কেন, আমেরিকা লেখকদের মানে পণ্ডিতদের বই কিনতে আমাদের জীবন বেরিয়ে যায়, বাংলাদেশে বলুন ভারতে বলুন, আমি ভেবেছিলাম যে যারা প্রতিষ্ঠান বিরোধী আমেরিকান আছেন, বিজ্ঞানী, শিল্পী, সমাজকর্মী, লেখক, প্রত্যেককে, গায়ক, শিল্পী, সঙ্গীত শিল্পী, এদের একটা ইন্টারভিউ দেব, একেবারে যেন আমি একটা অগালক, অজ্ঞ, কিছু জানি না, এরা এদের জীবনের গল্প বলবেন, এই লেখাগুলো আমি, এই সাক্ষাৎকার আমি কম্পাইল করব, নাম দেব দি আদার আমেরিকা। আচ্ছা শুনুন, আমাকে সাহায্য করেন, সবাই সাহায্য করেছিলেন,
হ্যাঁ না নিশ্চয়ই, সুমন আপনি যেমন বললেন আপনি আমেরিকায় আসতে চান, এবং আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে, আমাদের সবার তরফ থেকে আমন্ত্রণ রইল, আপনি অতিথি হিসেবে না, আমাদের একজন হয়ে আমাদের সঙ্গে থাকবেন,
মরার আগে ইনশাআল্লাহ আমি যাব,
না প্লিজ প্লিজ নিশ্চয়ই আসবেন, এবং আজকে আপনার সঙ্গে অনেকদিন পরে কথা হলো, ভীষণ ভালো লাগলো, আমি মানে খুব মানে ভাবাবেগে আপ্লুত হয়ে যাচ্ছি, আমার আপনার সঙ্গে কথা বলতে পেরে নিশ্চয়ই 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 তো আপনি ভালো থাকবেন। হ্যাঁ, অনেক 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 ভালো থাকবেন। ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের এই রবিবাসরীয় ম্যাগাজিন অনুষ্ঠান পটোমাক থেকে পদ্মা গঙ্গার এই অনুষ্ঠানে আপনি আমাদের সঙ্গে কথা বললেন, ভালো থাকবেন। সালাম, নমস্কার, শুভরাত্রি।
নমস্কার, সালাম, শুভরাত্রি।
আসুন শোনা যাক আসানুল হকের এই প্রতিবেদনটি।
সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের খেলার খবরে। আমি আসানুল হক, সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য নাজমুল নূর, রবিন ভাই। রবিন ভাই কেমন আছেন?
হ্যাঁ, ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন।
ভালো আছি রবিন ভাই। আজকে ক্রিকেটের প্রসঙ্গে যাওয়ার আগে আমরা একটু টেনিসের প্রসঙ্গে আসতে চাই। ফ্রান্সে ফ্রেঞ্চ ওপেন টেনিস প্রতি বছরই হয় বছরের এই সময়টিতে। সেখানে মহিলা বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হয়ে গেছে, পুরুষ বিভাগের ফাইনাল সেটিও শিগগিরই অনুষ্ঠিত হবার কথা। তবে আমরা ইতোমধ্যেই মহিলা বিভাগের ফাইনাল দেখেছি এবং সেটার ফলাফল জানতে পেরেছি। সেটা হচ্ছে পোল্যান্ডের 19 বছর বয়স্কা সোয়াইটেক, তিনি ফ্রেঞ্চ ওপেনে শিরোপা জিতেছেন 6-4, 6-1 গেমে। অত্যন্ত শক্তিশালী পারফরমেন্স ছিল তার, প্রতিপক্ষ ছিল, তিনিও তুখোর খেলোয়াড় আমেরিকার, কিন্তু তাকে পরাজিত করলেন এই 19 বছরের কিশোরী। পোল্যান্ড থেকে এই প্রথম কেউ কোনো গ্র্যান্ড স্ল্যাম জিতল, সেটা একটা। আরেকটা হচ্ছে যে মনিকা সেলেসের পর, সেই 1992 সালে মনিকা সেলেস জিতেছিলেন ফ্রেঞ্চ ওপেন, তারপর এত কম বয়সে আর কেউ কিন্তু ফ্রেঞ্চ ওপেন জেতেনি। আর চতুর্থ শীর্ষবাসে সোফিয়া কেনেন যুক্তরাষ্ট্রের, তাকে পরাজিত করলেন 6-4, 6-1 গেমে, এবং অত্যন্ত শক্তিশালী পারফরমেন্স ছিল তার, যেমনটি একটু আগেই বললাম। এবং তিনি নিজেও কিছুটা আশ্চর্য হয়েছেন খেলায় জেতার পর, এবং তিনি বলেছেন যে আমি এরকম টুর্নামেন্ট, বড় টুর্নামেন্ট জেতার অভিজ্ঞতা আমার খুব একটা নেই, সুতরাং আমি জানি না কিভাবে সবাইকে ধন্যবাদ জানাতে হয়। এগুলো শিরোপা জেতার পর তিনি তার প্রতিক্রিয়া জানানোর সময় বলেছিলেন। তার বাবা কিন্তু একসময় অলিম্পিকে অংশ নিয়েছিলেন, তিনিও একজন খেলোয়াড় ছিলেন, সেইটা একটা জরুরি তথ্য যে তার পরিবারে কিন্তু খেলাধুলা খুব জোরে সোরেই ছিল। তো দেখা যাক পুরুষ বিভাগে কে জয়ী হয়। অন্যদিকে ক্রিকেটের জগতে একটা খবর হচ্ছে যে বাংলাদেশের জাতীয় দলের কয়েকজন খেলোয়াড় তারা বাংলাদেশে সাম্প্রতিককালে বেশ কিছু সামাজিক অপরাধ, ধর্ষণের ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে অনেকেই প্রতিবাদ জানাচ্ছেন। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যেও কিন্তু কয়েকজন ভিডিও বার্তা দিয়েছেন, এদের মধ্যে রয়েছেন মুশফিক, তামিম, মমিনুল, মাহমুদুল্লাহ এবং সৌম্য। মাশরাফি ফেসবুকে তার প্রতিবাদ জানিয়েছেন ভিডিও বার্তায়। তো রবিন ভাই, আপনার কাছে যেটা সংক্ষেপে জানতে চাই সেটা হচ্ছে যে এই যে খেলাধুলার যে প্রয়োজনীয়তা, আজকে তরুণ সমাজ যারা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে, খেলাধুলা তো এইখানে একটা বড় ভূমিকা রাখতে পারতো তাদেরকে সুপথে রাখার ব্যাপারে, আপনার কি মনে হয়?
অবশ্যই, দেখেন খেলাধুলা কেন, আমরা মনে করে থাকি যে সব স্পোর্টসম্যানের তাদের একটা বিনয়ী ক্যারেক্টার থাকা দরকার। আর সেখানে কিন্তু বলা আছে ক্রিকেটের মতন খেলায় যে বলে না যে ক্রিকেট মেক্স এ জেন্টলম্যান, তো সেখানে জেন্টলম্যানের ক্যারেক্টার যদি আমরা যাচাই করে থাকি, দেখেন এখানে কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন ওই একই ক্যারেক্টারের প্রশ্নটা। ক্যারেক্টারের প্রশ্নটা এমন প্রকট যে আমাদের বলাই হয় যে রুলস গুলো মেনে চললে প্রকৃতভাবে ক্রিকেটার হওয়ার কারণে কিন্তু আপনার ভালো ক্যারেক্টার তৈরি হয়। তাই যদি হয় এটা কি একেবারে অতভূত ভাবে জড়িত যে আমাদের ঠেকেরা আসছে আজকাল এই সময়, এই দুর্যোগের সময়, এই বাংলাদেশে একটা মেয়েকে তার দুর্যোগের সময় তারা এরকম উল্লেখ করেছে, সেটা সত্যি প্রশংসনীয়। আমরা মনে করি যে আমাদের বাংলাদেশি ক্যারেক্টারদের মধ্যে যে আমাদের তাদের মধ্যে যে একটা ক্যারেক্টারের যে সাইটটা প্রতিফলিত হচ্ছে এটা আমরা বিশেষভাবে দেখতে পাচ্ছি, এটা সত্যি প্রশংসনীয়। আমরা মনে করি যে এটা একটা ভিন্ন একটা ইয়ার্ডস্টিক করে তুলবে যা কিনা আমাদের প্রত্যেকটা ক্রিকেটের মাইন্ডে সবসময় মনে থাকবে।
নিশ্চয়ই খেলাধুলা যে আসলে শুধু খেলাধুলাই না, এটা যে চরিত্র গঠনেও কতটা প্রভাব ফেলে এবং একটা মানুষকে বাকি জীবনের জন্য প্রস্তুত করে দেয় মানসিকভাবে, এবং সেটা খুব গুরুত্বপূর্ণ। ফুটবলের একটা খবর দিয়ে শেষ করছি আজকের খেলার খবর। আমরা জানি যে নেশনস লীগ এখন চলছে এবং UEFA নেশনস লীগ যেটাকে বলা হয় সেটাতে স্পেন এবং সুইজারল্যান্ডের মধ্যেকার খেলায় স্পেন 1-0 গোলে জয়ী হয়েছে। রবিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে। যুক্তরাষ্ট্র সরকার ক্যাম্বোডিয়া সহ সারা বিশ্বের বিভিন্ন দেশের প্রাকৃতিক সম্পদ আহরণের নিমিত্ত গণপ্রজাতন্ত্রী চীন সরকার যে অসদ বিনিয়োগ ব্যবস্থার সুযোগ নিয়েছে তাকে লক্ষ্যবস্তু করেছে। যুক্তরাষ্ট্র রাজস্ব দফতরের বিদেশ সম্পদ নিয়ন্ত্রণ দফতর বা OFAC চীন সরকারের মালিকানাধীন সংস্থা ইউনিয়ন ডেভেলপমেন্ট গ্রুপ বা UDG কে দারাসাকোর উন্নয়ন প্রকল্প নির্মাণের লক্ষ্যে স্থানীয় ক্যাম্বোডিয়ার জনগণের জমি দখল ও উচ্ছেদের দায় শনাক্ত করেছে। UDG সংস্থাকে 13818 নির্বাহী আদেশ বলে শনাক্ত করা হয়েছে, যে শনাক্তকরণ গ্লোবাল ম্যাগনিটস্কি হিউম্যান রাইটস অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্টের ভিত্তিতে রচিত এবং বাস্তবায়িত, এবং যার মাধ্যমে ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির দায় অপরাধী ও তাদের সমর্থকদের লক্ষ্যবস্তু করা হয়ে থাকে। ইউনিয়ন ডেভেলপমেন্ট গ্রুপ বা UDG কে দেয়া জমির একটি অংশ সংরক্ষিত চারণভূমি বাতুম সাকুর জাতীয় উদ্যান অবধি বিস্তৃত, যে জমি শুধুমাত্র ক্যাম্বোডিয়ার রাজকীয় আদেশ বলে হস্তান্তর করা যায়। এই জমি অধিগ্রহণ করতে UDG নিজেদের ক্যাম্বোডিয়ার মালিকানাধীন কোম্পানি হিসেবে দেখিয়ে ক্যাম্বোডিয়ার একজন নাগরিককে প্রদান করে রেজিস্ট্রিভুক্ত করে। তবে জমি অধিগ্রহণের 3 বছরের মধ্যেই UDG কোন রকমের প্রতিক্রিয়া ছাড়াই চীনের মালিকানাধীন এবং পরিচালিত কোম্পানি হিসেবে আবির্ভূত হয়। গণপ্রজাতন্ত্রী চীন সরকার ক্যাম্বোডিয়ার UDG পরিচালিত বিভিন্ন প্রকল্পকে তাদের বিশ্বজনীন অভিলাষকে এগিয়ে নিতে ব্যবহার করেছে। UDG-র অর্থায়নে পরিচালিত কর্মকাণ্ড ক্যাম্বোডিয়ার জনগণকে তাদের জমি জমা ছাড়তে বাধ্য করেছে, পরিবেশকে বিপর্যস্ত করেছে এবং স্থানীয় লোকজনদের জীবিকা নির্বাহকে বিঘ্নিত করেছে। সবকিছুই হয়েছে ক্যাম্বোডিয়াকে একটি আঞ্চলিক পর্যটন আয়ের কেন্দ্রস্থল হিসেবে গড়ার ছত্রছায়ায়। বেইজিং এর তথাকথিত ওয়ান বেল্ট ওয়ান রোড উন্নয়ন উদ্যোগের মাধ্যমের মতো তথাকথিত এসব কর্মকাণ্ড ক্যাম্বোডিয়ার জনগণের কষ্টের মূল্যে অর্জিত, যা গণপ্রজাতন্ত্রী চীনকে সামঞ্জস্যহীনভাবে উপকৃত করেছে। ক্যাম্বোডিয়ার সেনাবাহিনীর প্রাক্তন কর্মকর্তা কুন কিমের যোগ সাজসে ক্যাম্বোডিয়ার সামরিক বাহিনী দারাসাকোর প্রকল্পের জন্য জোরপূর্বক জমি দখল করে। সামরিক কর্মকর্তা কিম UDG-র প্রকল্প উন্নয়নে সবিশেষ ভূমিকা রেখেছে এবং UDG-র সঙ্গে সংশ্লিষ্টতার জোরে সে আর্থিকভাবে বিশেষ লাভবান হয়েছে। ক্যাম্বোডিয়ার মন্ত্রিপরিষদ গ্রামবাসীদের সম্পদের ধ্বংসসাধন বন্ধ করতে UDG-কে নির্দেশ দিয়েছিল, যে নির্দেশ অমান্য করে তারা ধ্বংসসাধন অব্যাহত রাখে। যুক্তরাষ্ট্র কুন কিমকে এর আগে 2019 সালের ডিসেম্বর মাসে বিশ্বজনীন ম্যাগনিটস্কি নিষেধাজ্ঞা কর্মসূচির আওতায় দুর্নীতিতে ভূমিকা রাখবার জন্য শনাক্ত করেছিল। যুক্তরাষ্ট্র সরকার ক্যাম্বোডিয়া ও অন্যত্র গণপ্রজাতন্ত্রী চীন সরকারের শোষণমূলক বিনিয়োগে বাধা দিতে এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় অংশীদার এবং মিত্রদের পাশে দাঁড়ানো অব্যাহত রাখবে।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকেয়া হায়দার সবার শুভকামনা করি আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.
Welcome to Learning English, a daily 30-minute program from the Voice of America. I'm Ana Mateo. This program is for English learners, so we speak a bit slower. And we use words and phrases with English learners in mind. Here are the stories we have for you on today's program. For the Education Report, Dr. Jill Robbins tells us about teaching online. Then John Russell brings us a story about African cyclists. I will return with words in their stories. The expression, it takes two to tango. And we finish today's show with The Making of a Nation, our ongoing series about U.S. history. But first, here is Jill Robbins.
With many students working on computers from home, teachers are learning new ways to teach their classes. I recently spoke with some English teachers about how they are meeting these demands. The teachers seemed to agree on three issues they now face: how to hold the attention of their students, persuading students to talk in English, and getting them to work with their classmates while being in different places. Wendy Colson is an English language specialist with the United States Department of State. She currently lives in Mexico. Colson is working with English teachers in Myanmar, the country formerly called Burma. She says they tell her that some students do not speak up in class because they are thinking of their social position. She advises the teachers to use a name wheel to overcome this. The free Wheel of Names online computer program lets a teacher add names, then move a wheel to choose which student will speak. One can also add words or pictures to the wheel. Colson says she sometimes adds verbs to give students a chance to make complete sentences. She finds they react well to competition, like playing games with verbs. They are more likely to speak up when she uses the wheel.
They really responded to that because they're, oh, it's me. Okay, I have to speak.
Kimberly Gomez teaches English learners at Centerville High School in the American state of Virginia. She uses Class Dojo, a website teachers can use to work with younger students. It helps the teacher choose a student to speak. Gomez says she also uses the Wheel of Names program. Many teachers say they get tired of being online for long hours during the school day. Lana Viknievich teaches oral communication classes in China. She learned from another teacher that she could record a video to play during her class and ask students to answer questions. I also spoke with Beta Bookman, who teaches at Santa Rosa Junior College in California. She noted it was difficult to make the change from in-person to online teaching. Using the Play Pause It program, Bookman records short videos, each less than 15 minutes. Then, every 1 or 2 minutes, the video stops and the students have time to interact with it.
That interaction could be a question, a conversation for the students to chat with each other. They can write an essay-type answer.
Play Pause It is available in the Canvas Learning Management System, or LMS. Beta Bookman also says she uses many discussion boards in Canvas. She said her students know enough English to read directions and complete their homework online. When she puts students into groups, she teams up more experienced students with newer ones. The experienced students then help explain how to use online programs such as Google Docs. Back in Virginia, Kimberly Gomez does team teaching, a method where two teachers lead the same class. She told me that making time for planning carefully together is necessary. Lana Vignievich says one of her goals is to teach students to use fewer fillers and pauses, or short halts in speaking, when they speak English. She begins each online class with a short warm-up activity, such as a tongue twister, a series of words that are difficult to say quickly and correctly. Her students record themselves on a phone to share with the class and teacher. By comparing their recordings with those of other students, English learners get listening training and experience looking for patterns in language. I'm Jill Robbins.
Now let's hear a story from John Russell.
Wearing bright colors, Andy Costa rides his bicycle in the streets of Abidjan, the capital of the Ivory Coast. He carefully makes his way through the city, trying to avoid cars and trucks. Africa's many crowded cities make it the world's deadliest continent for people who walk, and for cyclists, those riding bicycles. That information comes from the World Health Organization. Many African cities have bad roads and no special lanes for bikes. That may soon change. The COVID-19 health crisis has, in some ways, helped African cycling activists. The need to avoid crowded public transportation systems has made government officials more willing to listen to these activists. Last month, Ivorian officials told Andy Costa he could help plan bike lanes in part of Abidjan. Costa had spent around 10 years campaigning for such lanes. "They are part of the solution," said Jacques Gabriel Iwo, mayor of the Central Business District of Plateau. He spoke to the Reuters news agency after meeting with the cycling activist. "Cycling can contribute to the fight against COVID-19 because social distancing is naturally respected," he said. Costa has high hopes. "The goal is to make Africa and the continent cyclable," he said. "A lack of bike lanes and good roads is not the only problem. Kenya's capital, Nairobi, for example, began expanding bicycle lanes 5 years ago. Several more are being built in the heart of Nairobi's business district. But cars often drive into the lanes, and work crews do not always make necessary repairs. Cycling is still dangerous," said Cyprien Odada, an organizer for the Nairobi Office of Critical Mass. In Cape Town, South Africa, cycling activist Lebogang Mokwena used to get 2 or 3 questions a week about teaching people to ride. Since the pandemic arrived, she receives them almost every day. Mokwena has taught about 200 women to ride bicycles in the past 3 years, she said. "Some of the women do not have bikes. Some belong to cultures where women do not traditionally ride. Many of the women believe biking is a sport, not a form of transportation, Mokwena said. Black women tend not to be cyclists, not because they don't want to, but because they've never had the opportunity to learn, she said. She only learned to cycle at the age of 30 after moving to New York. Mokwena is Cape Town's bicycle mayor, a name given by the cycling advocacy group Bikes. The group also has mayors in Nairobi, the Ugandan capital Kampala, and Gaborone in Botswana. These mayors build cycling communities and work with local governments. The bicycle is the transport of the future, Costa said. I'm John Russell.
And now, words and their stories from VOA Learning English. The tango is a South American dance that is passionate and emotionally intense between two people. Our expression for today's program is, it takes two to tango. So let's do the tango in an expression. Like the tango, some actions or activities take two people. You can't do them alone. Like a fight. Fighting with yourself, whether a verbal argument or a fist fight, would look really silly. And doing the tango by yourself might look silly too. We often use the expression, it takes two to tango, to describe a situation, usually a difficult one, where two people or two parties are equally to blame. We also use this expression when two people or two parties are responsible for getting something done. For example, some reforms in the United States will need both parties to come together. After all, it takes two to tango. Sometimes we shorten this expression by leaving out the subject and say, takes two to tango. Here are more examples. We need to work together on this problem, or we will never find a solution. Like the saying goes, it takes two to tango. This project is too big for one person. I'll help you. Takes two to tango. We have a similar expression. It also means that two people are involved in something. The expression, two can play at that game, means what one person does, another can do too. We use this expression to involve ourselves in the action. We are going to do the same thing that someone else is doing. Let's say someone plays a trick on you. They throw a balloon filled with water at you, and you get soaked. You shout, two can play at that game, and then you throw a water balloon at them. Usually we use this in an I will get you back kind of way. Here's an example.
Look, I know that you want the new job in the design department, so I'm going to tell you something. Something about Daryl.
He wants the job too, doesn't he?
Yes, and he just invited the boss to a football game.
Did he? Well, two can play at that game. I will invite the boss to karaoke night.
I don't think the boss sings.
Oh. Football karaoke?
I don't think that's a thing. But keep thinking.
Now back to our first expression, it takes two to tango. Learning a language is difficult to do alone. So join me here again next week for another Words in Their Stories. After all, it takes two to tango. Until next time, I'm Ana Mateo.
Hey, baby, how about this dance? Why? Because it takes two to do this dance. Takes two the tango, two the tango, two to really get the feeling of romance. Let's do the tango, do the tango, do the dance of love.
From VOA Learning English, welcome to The Making of a Nation. I'm Steve Ember. The Mexican-American War officially ended in 1848. Mexico agreed to give California and New Mexico to the United States. And Mexico would recognize the Rio Grande River as the southern border of Texas. Thus, President James K. Polk had succeeded in expanding the United States. He had added Oregon, California, Texas, and New Mexico to the country. Now the country faced the problem of what to do with slavery in the new territories.
As soon as it became clear in the American consciousness that Polk's aim in the Mexican War was to gain southwestern territory, California and what's now the American Southwest, then the slavery question becomes very, very salient in a powerful way that it had been kind of sort of kept under wraps for 20, 25 years.
Robert Merry is an historian and the author of a book about James K. Polk.
So we went through 10 years of kind of political hell in America as we struggled with that issue, which could only be settled through force of arms.
Southerners argued that they had the right to bring slaves into California and New Mexico. Northerners opposed any further spread of slavery, but the real question was a legal one. Did Congress have the power to control or ban slavery in the territories? While Congress debated the issue, the country moved quickly into the presidential campaign of 1848. President Polk was old, tired, and in poor health. He said he would keep his promise to serve only one term. Polk felt that he had done his duty. During the first days of his administration, he listed the goals of his presidency. First, he wanted to reduce the tax on imports. Second, he wished to establish an independent treasury, which the Whigs had voted out. Third, he hoped to settle the Oregon border dispute with Britain. And fourth, he wanted to make California part of the United States. Less than 4 years later, he had succeeded with each item on his list. The United States and Britain agreed on a compromise in the Oregon dispute. In 1846, Polk was able to establish the independent treasury again, where the government could keep its own funds. No longer would government money be kept in private banks. That same year, Polk was able to get Congress to approve a bill that greatly reduced the taxes on imports. And the peace treaty with Mexico gave the United States not only California, but also New Mexico. So the president believed he had served his country well. Polk, however, had not served his party well. He was not a good politician. He failed to unite competing groups within the Democratic Party. What was worse, he let them move even farther apart. There seemed to be no strong Democratic candidate who could unite the party. At one extreme were the supporters of former President Martin Van Buren. New York Democrats opposed to slavery. They were called barn burners. They got this name from their opponents, who claimed that they were willing to burn down the entire barn to remove pro-slavery rants. At the party's other extreme were the Democrats of the South, led by John C. Calhoun of South Carolina. In every state, the Democrats were divided between those who supported the Polk administration and those who opposed it. Democratic candidates met in Baltimore in May of 1848 to choose their candidate for president. On the fourth vote, the delegates chose Senator Lewis Cass of Michigan as the party's presidential candidate. Cass was 66 years old. He was considered a moderate Democrat. He was a Northerner who did not oppose slavery. On the question of slavery in the new territories, Cass believed that the people living in those areas should make the decision. The barn burner Democrats of New York refused to accept Cass as their candidate. They walked out of the Baltimore convention. Senator Henry Clay of Kentucky expected to be the presidential candidate of the Whig Party. The Whigs had nominated Clay as their candidate in three earlier elections, but Clay lost all three times. In 1848, older members of the party still supported him, but young Whigs felt a new candidate was needed. Some party leaders remembered how William Henry Harrison had won the presidency for the Whigs in 1840 by campaigning as a military hero. The country now had a new military hero, Old Zach, General Zachary Taylor. He and his men never lost a battle in the Mexican War. Several times, General Taylor defeated Mexican forces much larger than his. Taylor was 63 years old. He had almost no formal education. He had spent almost 40 years in the West as an Indian fighter and commander of small army bases. Some politicians did not believe Taylor had the ability to be president, but his supporters put great energy into their campaign. They tried to sell the idea that the general was the only man who could defeat the candidate of the Democratic Party. Finally, Taylor won the Whig Party's nomination. Many Americans did not like either presidential candidate because of the candidate's policies on slavery. Lewis Cass saw nothing wrong with slavery if that was what the people wanted, and Zachary Taylor was a slave owner. So a group of men in Ohio decided to form a new political party. They called it the Free Soil Party, because they believed in free land for free settlers. They wanted no further spread of slavery. The Free Soil leaders proposed a convention of all who supported their ideas. 10,000 people went to the convention in Buffalo, New York. For 2 days, the delegates debated the slavery issue and discussed their choice of a candidate for president. They also worked on a platform, a statement of their party's purpose. The platform declared that slavery was an institution of the states, not the nation. It said Congress had no right to help spread slavery by permitting it in the new Western territories. The platform declared that the issue should be faced with firmness. No more slave states. No more slave territory. No more compromises with slavery anywhere. Convention delegates then voted on candidates. They chose former President Martin Van Buren as the party's candidate. The people of the nation voted on November 7, 1848. It was the first time a presidential election was held on the same day in all parts of the country. Zachary Taylor won both the popular and electoral votes. He became the 12th president of the United States. Congress met a few weeks after the election, long before Taylor took office. It faced serious problems. Territorial governments were needed for the areas won in the war against Mexico. California especially needed help. Gold had been discovered in California. Thousands of people were moving there. A government was needed to protect the lives and property of the new population. Then there was the question of laws forcing northern states to return escaped slaves to their owners. The laws were not always obeyed. Southerners wanted a new law that would be easier to enforce. Congress found it difficult to act on these problems. The House of Representatives was controlled by members of the Free Soil Party, which opposed slavery. The Senate was controlled by Southerners who supported slavery. The two sides found it almost impossible to agree on anything. Early in January 1849, a congressman proposed a bill to first limit and then end slavery in the District of Columbia. Opposition to the bill was strong. It was amended. The new bill would simply close all places in the District of Columbia where slaves were bought and sold. Southern congressmen disliked the bill, even as amended. They organized a committee representing every one of the southern states. Senator John C. Calhoun said the committee should write a declaration explaining the position of the South. The committee agreed, and Calhoun wrote most of the declaration himself. The Southern Declaration accused the North of many aggressions. The South, it said, faced many dangers. Soon there would be enough free states to control both the House and the Senate. And then the Constitution would be changed and all slaves would be freed. And this, said the Southern Declaration, would lead to bitter hostility and war between North and South. The Declaration called on the people of the South to unite and be firm in their opposition to the North. With this new firmness, Southern lawmakers fought to make slavery legal in the new territories. They effectively blocked proposals for territorial governments in California and New Mexico. Congress ended its term on March 4, 1849, without any progress. Zachary Taylor was sworn in as president that same day. Americans hoped that the new president would be able to bring the North and South together again. But Taylor really had no policy. He could not support a bill to keep slavery out of the territories. That might start a quick revolt among the southern states. He could not support a bill to let slavery spread into the territories. That would make the North rise in anger. Taylor tried to be neutral. He hoped the problem of slavery would solve itself.
And that's our program for today. We hope you enjoyed it. Join us again tomorrow to learn English through stories from around the world. I'm Ana Mateo.